বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 7 ডিসেম্বর, 22 অগ্রহায়ণ এবং ফার্সি 16 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। গাজায় ইসরায়েলের দ্বিতীয় দফা যুদ্ধ শুরুর কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে ভোটের জোটে আসন সমঝোতার নানা চেষ্টা, ডামি স্বতন্ত্রের নানা কৌশলে ক্ষমতাসীনরা, এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের জোটে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। তফসিল ঘোষণার পরে আসন সমঝোতা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা, দেনদরবার শেষ হয়নি এখনো। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার দাবি ছিল 14 দলের শরিকদের। আসন ধরে ভোটের প্রস্তুতিতে এগিয়ে নিতেই এমন চাওয়া ছিল তাদের।
এরপর থাকবে সাপ্তাহিক পরিবেশনা রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। রাশিয়া সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট। বিশেষ গুরুত্ব পাবে গাজা ইস্যু। রাফা সীমান্ত খুলে দিতে মিশরের প্রতি তেহরানের আহ্বান। দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই ইসরায়েল, বলছে IRGC। বন্দীদের মুক্তি দাবিতে ইসরায়েলে আবারও বিক্ষোভ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সরকারকে। এবং গাজায় বোমা হামলার তীব্র সমালোচনা। যুদ্ধবিরতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, রাশিয়া সফরকালে তিনি গাজায় বোমা হামলা বন্ধ, গাজা অবরোধ প্রত্যাহার ও ফিলিস্তিনে সাহায্য পৌঁছানোর বিষয়ে আলোচনা করবেন এবং এ বিষয়ে চেষ্টা চালাবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আজ মস্কো গেছেন ইরানের প্রেসিডেন্ট। মস্কোর উদ্দেশ্যে তেহরান ত্যাগের আগে বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। গাজাসহ আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন রাইসি। তিনি বলেন, জ্বালানি শিল্প ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, উভয় দেশে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে দৃষ্টিভঙ্গিগত মিল রয়েছে। অর্থনৈতিক, সামরিক এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে, বিশেষ করে মার্কিন বলদর্পিতা মোকাবেলায়, ইরান ও রাশিয়া একযোগে কাজ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলের পাশবিক গণহত্যা চলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা আগ্রাসী বাহিনীর জন্য যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ক্রমবর্ধমান হারে দুর্বিষহ করে তুলেছেন। তিনি গতকাল কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল সানির সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন। তিনি বলেন, এখন পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন শক্ত হাতে প্রতিহত করেছে প্রতিরোধ সংগঠনগুলো। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, যুদ্ধের পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে আগ্রাসী ইসরায়েলি সেনাদের জন্য সামনের দিনগুলো হবে আরও বেশি বিভীষিকাময়। ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসন মোকাবেলায় প্রতিরোধ যোদ্ধারা বড় রকমের প্রতিরক্ষা পরিকল্পনার ছক এঁকেছেন বলে একজন হামাস নেতা মন্তব্য করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই ভবিষ্যৎবাণী করলেন। এদিকে গাজা উপত্যকার জনগণের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ, খাদ্য ও জ্বালানি সরবরাহ করার জন্য রাফা সীমান্ত নিঃশর্তভাবে খুলে দিতে মিশরের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গতকাল তার এক্স পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান। তিনি বলেন, পুরো গাজা উপত্যকায় ওষুধ, খাদ্য ও জ্বালানি সরবরাহ করার জন্য জোরালোভাবে আশা করা হচ্ছে যে মিশর কর্তৃপক্ষ নিঃশর্তভাবে রাফা সীমান্ত খুলে দেবে। আবদুল্লাহিয়ান আরও বলেন, আজকে গাজার যেসব নারী ও শিশু খাদ্যের অভাবে ক্ষুধার্ত, তারা রাফা সীমান্তের দিকে তাকিয়ে আছেন। তারা মিশর সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। ইহুদিবাদ ইসরায়েল গাজার উপর যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তাতে উপত্যকার এক ইঞ্চি ভূমিও এখন আর নিরাপদে নেই। সেই সঙ্গে গাজার জনগণ যাতে ক্ষুধা, তৃষ্ণা ও বিনা চিকিৎসায় মারা যায় তার জন্য ইসরায়েল সব দিক দিয়ে গাজাকে ঘিরে রেখেছে। বিশ্বের বিভিন্ন দেশ গাজার মানুষের জন্য ত্রাণ পাঠালেও তা গাজায় যেতে দিচ্ছে না দখলদার ও বর্বর ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর দীর্ঘদিন ধরে গণহত্যা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ইহুদিবাদ ইসরায়েল নেই বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলেছে, ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণ তার ব্যক্তিগত স্বার্থে গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিক কিংবা সামরিক কোনো দিক দিয়েই দখলদার ইসরায়েল একটি দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই। জেনারেল সালামি বলেন, হামাস সহ অন্যান্য প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলের শতকরা 30% মানুষ তাদের চাকুরি হারিয়েছে এবং এ যুদ্ধে ইসরায়েলকে প্রতিদিন প্রায় $26 কোটি ব্যয় করতে হচ্ছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের হাতে যেসব ইসরায়েলি বন্দী রয়েছে তাদের মুক্তির দাবিতে আবারও তেল আবিব সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় বিমান হামলা ভয়াবহ আকারে বাড়ানোর পর বন্দী মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল হল। বিক্ষোভে অংশ নেওয়া লোকজন বলেছেন, গাজায় বিমান হামলা বাড়ানোর কারণে ইসরায়েলি বন্দীদের মুক্তির আশঙ্কাও বেড়েছে। গাজা উপত্যকায় হামলা জোরদার না করে বরং বন্দীদের মুক্তির বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন এসব বিক্ষোভকারী। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বন্দীদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা নেতানিয়াহুর সাথে বৈঠক করেন, কিন্তু যুদ্ধ বন্দী বিনিময়ের ব্যাপারে নেতানিয়াহুর পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না দেখে তারা তার উপরে ব্যাপকভাবে ক্ষুব্ধ হন এবং গালিগালাজ পর্যন্ত করেন। এদিকে সৌদি আরব সফরে গিয়ে গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। পুতিনের সাথে বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও উদ্বেগ প্রকাশ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাকিব নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিতে রুল দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। গত 28 অক্টোবর মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতে জামিন আবেদনের পর শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। এর আগে গত সোমবার এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। গত 3 ডিসেম্বর এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। তার আগে 22 নভেম্বর তার জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। এছাড়া 2 নভেম্বর একই আদালতে জামিন আবেদন দাখিল করেন মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন মিসবা। 28 অক্টোবরের ওই ঘটনায় রমনা থানায় পুলিশ বাদী হয়ে করা মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 59 নেতাকর্মীকে আসামি করা হয়। ফখরুল আব্বাস ছাড়াও মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বৈঠকে আসন বন্টনের প্রসঙ্গ আসেনি, আলোচনা হয়েছে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনমুখী দলগুলোর সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে নাশকতা ও গুপ্ত হামলার মতো নির্বাচন বিরোধী কর্মকাণ্ড প্রতিহত করা নিয়ে রাজনৈতিক আলোচনায় ছিল মুখ্য। আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি ততই নির্বাচন বানচালে মরিয়া হয়ে উঠছে, তাদের নাশকতার মাত্রা আরও বিস্তৃত হতে পারে, মুরগির বাচ্চাও তাদের টার্গেট। এদিকে অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান বলেছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা বাণিজ্য নিষেধাজ্ঞার যে আলোচনা তাকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ এর সঙ্গে অর্থনীতি এবং রাজনীতি অনেক কিছুই জড়িত। এই ধরনের নিষেধাজ্ঞার জন্য আমাদের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ফিলিস্তিনের গাজায় নৃশংস চলমান বোমা হামলার তীব্র সমালোচনা করেছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ফিলিস্তিনের গাজায় নৃশংসভাবে চলমান বোমা হামলা তীব্র সমালোচনা করেছেন। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক বার্তায় বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। তিনি বলেন, ভারতের কর্তব্য হল আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে যা সঠিক তা সমর্থন করা এবং দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করা। ভারত সর্বদা যা সঠিক তার পক্ষে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনি জনগণকে তাদের স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রামের শুরু থেকেই সমর্থন করে আসছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, গাজায় নির্দয় বোমা হামলা যুদ্ধবিরতির আগের চেয়েও বেশি বর্বরতার সাথে অব্যাহত রয়েছে। খাদ্য সরবরাহের ঘাটতি রয়েছে, চিকিৎসা সুবিধা ধ্বংস করা হয়েছে, এমনকি মৌলিক সুযোগ সুবিধাও বন্ধ করে দেওয়া হয়েছে। একটা গোটা জাতিকে নিশ্চিহ্ন করা হচ্ছে। প্রায় 10,000 শিশু, 60 জনের বেশি সাংবাদিক এবং শতাধিক চিকিৎসা কর্মী সহ 16,000 নিরীহ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। এই মানুষদেরও আমাদের মতো স্বপ্ন ও আশা আছে। আমাদের চোখের সামনেই তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আমাদের মানবতা কোথায়? যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত বলেও মন্তব্য করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরছি বিশ্ব সংবাদে। অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ সনদের 99 ধারা জারি করার আহ্বান জানিয়ে ইহুদিবাদ ইসরায়েলের চরম ক্রোধের শিকার হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর মাধ্যমে গুতেরেসের চরম নৈতিক অবক্ষয় ঘটেছে বলে মন্তব্য করেছে দখলদার ইহুদিবাদ ইসরায়েল। জাতিসংঘ মহাসচিবের পদ থেকে গুতেরেসকে সরে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছে তারা। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান গতরাতে এক এক্স পোস্টে জানিয়েছে, নৈতিক দিক দিয়ে আজ জাতিসংঘ মহাসচিবের আরও অধঃপতন ঘটেছে। তিনি জাতিসংঘ সনদের 99 ধারা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন, যা তাকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার সুযোগ দেবে। এই ঘটনায় জাতিসংঘ মহাসচিবের চরম নৈতিক অবক্ষয় এবং ইসরায়েল বিরোধী অবস্থান ফুটে উঠেছে বলে সে দাবি করেছে। এর আগে গতকাল গাজা ইস্যুতে জাতিসংঘের ইতিহাসে এক নজিরবিহীন পদক্ষেপ নেন গুতেরেস, অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ সনদের 99 ধারা জারি করার আহ্বান জানান তিনি। এই ধারা যেকোনো বৈশ্বিক সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিবের সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেকটা আকস্মিকভাবে মধ্যপ্রাচ্য সফর করেছেন। এ সফরে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সঙ্গে নেন 4টি SU-35 জঙ্গি বিমান। এসব বিমান পুতিনকে স্কোর্ট করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে নিয়ে যায়। প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গত মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং সেই পরোয়ানা মাথায় নিয়ে তিনি সফর করলেন। ইউক্রেনে যুদ্ধ অপরাধ সংঘটনের অভিযোগে পশ্চিমা বিশ্বের চাপে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ICC। আরব আমিরাত ও সৌদি আরব কেউই ICC-র সদস্য নয়, ফলে দেশ দুটি গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করতে বাধ্য নয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজায় 7 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল দ্বিতীয় দফায় সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। এর কারণ বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার শুরুন নাসির মাহমুদের পরিবেশনায়।
গত কয়েকদিনে ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণ গাজায় হামলা বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে খান ইউনুসে আক্রমণ শুরু করেছে। বেশ কিছু কারণে ইসরায়েল 7 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গত শুক্রবার থেকে গাজার বিরুদ্ধে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু করে। প্রথম কারণ হল, যুদ্ধের প্রথম পর্বে ইহুদিবাদীরা ভেবেছিল গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান তাদের জন্য নিরাপদই হবে, সেই সঙ্গে তাদের অভিযানের কথা শুনে ভয়ে ওই এলাকার লোকজন পালিয়ে যাবে। কিন্তু তারা যখন দেখল উত্তর গাজাতেই লক্ষ্য অর্জনে চরমভাবে ব্যর্থ হয়েছে, সে কারণে দক্ষিণ গাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার দিকে যুদ্ধ বিস্তৃত করেছে। দ্বিতীয় কারণ হল, ইহুদিবাদীরা তাদের গণমাধ্যমগুলোতে বেশ কিছু তথ্য প্রকাশ করে দাবি করেছে যে হামাসের বেশিরভাগ নেতাই গাজা উপত্যকার দক্ষিণে অবস্থান করছে, সে কারণেই তারা ওই এলাকায় হামলা বৃদ্ধি করেছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্যই এখন খান ইউনুস শহর দখল করা, যে শহরটির পরতে পরতে জড়িয়ে আছে হামাস এবং কাসসাম ব্রিগেডের নাম। এ বিষয়ে ইউনিসেফের মুখপাত্র বলেছেন, দক্ষিণ গাজায় মারাত্মক বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল, তাদের হামলায় শিশুদের মাঝে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। দক্ষিণ গাজার দৃশ্যপট আর শিফা হাসপাতালের দৃশ্যপটের মতোই। শিফা হাসপাতালে হামলার কারণ হিসেবে ইহুদিবাদীরা বলেছিল হামাসের কমান্ড সেন্টার এই হাসপাতালের নিচে রয়েছে, কিন্তু ওই হাসপাতাল দখল করে তারা বুঝতে পেরেছিল যে তাদের কাছে ভুল তথ্য ছিল এবং সেই অভিযান চরমভাবে ব্যর্থ হয়েছে। এখনও তারা ঘোষণা করেছে হামাস নেতারা গাজার দক্ষিণে অবস্থান করছে, যদিও আগের মতোই তারা তাদের দাবির পক্ষে কোনো যুক্তি প্রমাণ দেখাতে পারেনি। তৃতীয় কারণ হল, ইহুদিবাদীরা গাজায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে বোমা হামলা চালিয়ে এবং প্রতিরোধের খরচ বাড়িয়ে গাজাবাসীকে হামাসের বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তুলতে চায়। মানবিক বিপর্যয়ের মাধ্যমে সামাজিক চাপ সৃষ্টি করে গাজার জনগণের উপর হামাস বিরোধী প্রভাব ফেলতে চায়। যদি ইহুদিবাদী বন্দীদের মুক্তি দিতে সম্মত না হয়, তাহলে গাজার দক্ষিণাঞ্চলে আরও ব্যাপক হামলা চালানো হবে। চতুর্থ কারণটি হল, ইসরায়েল দক্ষিণ গাজার জনগণকে মিশরে স্থানান্তর করতে চায়। এটা যুদ্ধের শুরু থেকেই ইহুদিবাদী ইসরায়েলের অন্যতম একটা কৌশল ছিল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপথে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বিএনপি বিহীন নির্বাচনে শুরু থেকে আসন সমঝোতা নিয়ে কৌশলী ক্ষমতাসীনরা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের জোটে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। তফসিল ঘোষণার পরে আসন সমঝোতা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা, দেনদরবার শেষ হয়নি এখনও। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার দাবি ছিল 14 দলের শরিকদের। আসন ধরে ভোটের প্রস্তুতিতে এগিয়ে নিতেই এমন চাওয়া ছিল তাদের, কিন্তু এর ঠিক উল্টো অবস্থানে আওয়ামী লীগ। বিএনপিবিহীন নির্বাচনে শুরু থেকেই আসন সমঝোতা নিয়ে কৌশলী ক্ষমতাসীনরা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের লক্ষ্যে দলের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে নমনীয় আওয়ামী লীগ। এতে প্রায় প্রতি আসনেই আওয়ামী লীগেরই এক বা একাধিক স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন, কিন্তু অন্ধকারের শরিকরা। তবে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, শরিক ও জোট নেতাদের সঙ্গে আলোচনা করেই আসন বিন্যাস চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে 17 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মনে করেন তারা। ফলে আসন সমঝোতা নিয়ে অপেক্ষা ফুরোচ্ছে না জোট শরিকদের। অপরদিকে এবারে নির্বাচন নানা কারণে আলোচনার কেন্দ্রে থাকা তৃণমূল বিএনপি প্রকাশ্যে কোনো জোটের বিষয় স্বীকার করছে না। দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, তারা এককভাবে সারা দেশে 300 আসনে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
জাতীয় পার্টি তো আওয়ামী লীগের মন্ত্রিসভায় ছিল, 14 দল আওয়ামী লীগের মন্ত্রিসভায় ছিল, কিন্তু আমরা তো আগে থেকে বলছি যে আমরা আমাদের নিজস্ব অবস্থান থেকে আমরা নির্বাচন করব, আমরা বিরোধী দলেই থাকতে চাই।
আর বিএনএম মহাসচিব ডক্টর মোহাম্মদ শাহজাহান মনে করেন, ক্ষমতাসীন দল নির্বাচনে কৌশল হিসেবে দামি প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী নিয়ে কাজ করছে, যা আসন নির্বাচনে ভিন্ন কোনো প্রভাব ফেলতে পারে।
কোনো আসনে হয়তো তারা মনে করবে যে নৌকোর প্রতীক নিয়েই আরেকজন করবে, আবার কোনো আসনে মনে করবে জাতীয় পার্টি তার প্রতীক নিয়ে জোটের হয়ে করবে, সেখানে তার যিনি নৌকা প্রতীক তিনি হয়তো উইথড্র করে ফেলবেন। এটা তাদের কৌশল, কিন্তু আমাদের সাথে তাদের কোনো এইরকম চুক্তিও নেই, আন্ডারস্ট্যান্ডিংও নেই, কোনো কৌশলও নেই।
আর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন বলেছেন, আওয়ামী লীগের চেয়ে এনটি আওয়ামী লীগের ভোট বেশি, নির্বাচনে ভোটের পরিবেশ থাকলে পরিস্থিতি ভিন্নও হতে পারে।
ভোটের বিচারে আমরা দেখছি বিশ্লেষণে, এদেশে আওয়ামী লীগের যা ভোট তার চেয়ে আওয়ামী লীগ বিপক্ষের ভোট অনেক বেশি, তার মানে আওয়ামী লীগের চেয়ে এনটি আওয়ামী লীগ ভোট অনেক বেশি। এই জন্য বললাম, যদি নির্বাচনটা এবার ভোটার আসতে পারে, তো এবারও একটা নীরবে ভোট বিপ্লব হয়ে যেতে পারে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ছোট্ট বন্ধুদের জন্য আমাদের সাপ্তাহিক পরিবেশনা রং ধনু।
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছো সবাই ভালো ও সুস্থ আছো। তোমাদের ভালো লাগা আরও বাড়িয়ে দিতে সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে আবারও হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, আজকের আসরের শুরুতেই থাকছে একটি রূপকথার গল্প। গল্পটি নেওয়া হয়েছে 8ম শতকে বিশিষ্ট কবি ও লেখক নিজামুদ্দিন গাজানি তাব্রিজির বিখ্যাত গ্রন্থ রিয়াজুল মুলুক ফি রিয়াজু সুলুক থেকে। গল্পের পর থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমেই গল্পটি শোনা যাক।
একদিন এক শিয়াল শিকারের খোঁজে গর্ত থেকে বেরিয়ে এলো। খানিক পর তার কানে এলো এক বন মোরগের ডাক। ডাক অনুসরণ করে সে পৌঁছে গেল বনের ধারে। বন মোরগ ধরার নেশায় ঝোপ ঝাড় ও লতাপাতার ফাঁক ফোকর দিয়ে এগোতে লাগল শিয়াল। হঠাৎ সে লক্ষ্য করল একটি গাছের আড়াল থেকে মচমচে শব্দ আসছে। সতর্কতার সাথে এগিয়ে যেতেই দেখল বিরাট একটা হাতি গাছপালার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, আর ঘটনাক্রমে একই পথে উল্টো দিক থেকে আসছে একটা সিংহ।
হাতি আর সিংহ মুখোমুখি এসে দাঁড়ালো। পথটি এত সরু যে কেউ কাউকে পাশ কাটিয়ে যেতে পারছে না। সিংহ বলল, আমার সামনে থেকে সরে যাও, আমি পার হব।
সিংহের নির্দেশ শুনে হাতি গেল খেপে। সে বলল, তুই সরে দাঁড়া, আর তাতে রাজি না হলে আমার হাত পায়ের নিচ দিয়ে পার হ।
কি বললি? আমি তোর হাত পায়ের নিচ দিয়ে পার হব? তুই কি জানোস না আমি হচ্ছি পশুদের রাজা?
আরে তুই পশুরাজ হলে কিভাবে? আমি হচ্ছে হাতি, সবার বড়। আমাকে সম্মান জানানো তোর জন্য ফরজ।
গর্দান বড় হলেই কেউ বড় হয় না রে। তুই তো নিজেই সম্মানই রক্ষা করতে পারিস না। তুই যদি বড় আর মান সম্মানের পাত্রই হতিস, তাহলে তোর পিঠে মানুষকে খাটিয়া বাঁধতে দিতিস না। মানুষ যখন তোর খাটিয়াই চড়ে আরামে ঘুরে বেড়ায়, তখন তোর মান সম্মান কোথায় থাকে? শুনে রাখ, মান সম্মান বলতে যা কিছু আছে তা কেবল আমারই। দেখিস না এই বনের সবাই আমাকে কেমন ভয় করে চলে।
আরে যারা ভয় করে করুক, কিন্তু আমি তোকে ভয় করি না। তোকে উপরে তুলে এমন এক আছাড় মারবো যে তোর হাড় গোড় একেবারে ভেঙে যাবে।
তুই আমাকে আছাড় মারবি? আর আমি চেঁচিয়ে দেখব, আমি তোর সুরে এমন এক থাবা মারবো যে মাটিতে গড়াগড়ি খাবি, আর বাঁচাও বাঁচাও করে চিৎকার করবি।
একথা শুনে হাতির গায়ে আগুন ধরে গেল। চোখের পলকে হাতি তার শুঁড় দিয়ে সিংহের পেট ও পিঠ পেঁচিয়ে ধরল। এরপর মাটি থেকে বহু উপরে তুলে মোটা সোটা একটা গাছের দিকে প্রবল জোরে ছুঁড়ে মারল সিংহকে। তারপর নিজের পথ ধরে এগিয়ে গেল হাতিটি। সিংহ উড়ে গিয়ে পড়ল গাছপালার উপর। তার মাথা গিয়ে পড়ল একটা বিশাল মেহগনি গাছের গোড়ায়।
মা গো বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ল সিংহ। শিয়াল গাছের আড়ালে বসে নীরবে ঘটনা দেখছিল। কিছুক্ষণ পর সিংহের হুঁশ ফিরে এলো। কোনো মতে নিজেকে গাছপালার ফাঁক থেকে বের করে আনলো এবং বাইরে রোদে সে হাত পা ছেড়ে শুয়ে পড়ল। এ সময় শিয়াল সিংহের সামনে গিয়ে সালাম দিল। তারপর বলল, আমি দূর থেকে দেখলাম আপনি এখানে শুয়ে আছেন, ভাবলাম মহারাজ বোধহয় অসুস্থ, তাই আপনার খেদমতে ছুটে এলাম।
তুই ঠিকই ধরেছিস, কিছুদিন যাবত শরীরটা ভালো যাচ্ছে না ঠিক, তাই শিকারও করতে পারছি না। কিন্তু তোকে তো চিনতে পারলাম না, তোর বাবার নাম কি রে?
মহারাজ, আমি জঙ্গলেই থাকি, আমার বাবার নাম থালা। আমাদের বংশ আপনার পরিবারের খাদেম ছিল, আমরা তো আপনাদের শিকার করা পশুর উচ্ছিষ্ট থেকেই খেয়ে বেঁচে আছি হুজুর।
ও হ্যাঁ, তোর বাবাকে আমি চিনতাম, সে আমাদের খুব খেদমত করত। আজ তোকে একটা কাজ দিতে চাই, পারবি তো কাজটি করতে?
এই গোলাম আপনার খেদমত করতে পারলে নিজেকে ধন্য মনে করবে। বলুন কি করতে পারি আপনার জন্য?
তুই তো দেখতেই পাচ্ছিস আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না। তুই যদি বুদ্ধি করে কোনো পশুকে এখানে আনতে পারিস, এই তাহলে পেটে কিছু দানা পানি পড়ত। তুই ভাবিস নে যে তোকে রেখেই আমি একা একা খাবো, দুজন মিলে মজা করে খেতাম আর কি।
সিংহের প্রস্তাবে কি শিয়াল রাজি হবে তা জানাচ্ছি খানিকটা মিউজিক বিরতির পর।
হ্যাঁ বন্ধুরা, সিংহের প্রস্তাবে শিয়াল রাজি হলো, তারপর সোজা চলে গেল মেষও ছাগল পালের কাছে। সেখানে গিয়ে দেখতে পেল একটি ছাগল পাল থেকে অনেক পেছনে পড়ে আছে। তখন সে সুযোগ বুঝে ছাগলের কাছে গেল। শিয়াল কিছু লতাপাতা মুখে পুরে তিরিং বিরিং লাফানো শুরু করলো। ছাগল দূর থেকে শিয়ালের খেলা দেখতে সেদিকে মনোযোগ দিল। খেলা দেখতে দেখতে নিজের অজান্তেই শিয়ালের কাছে এসে হাসতে লাগলো ছাগলটি। এরপর হাসি একটু থামিয়ে শিয়ালকে বলল,
তোমার মনে আজ অনেক ফুর্তি, তাই না শিয়াল ভাইয়া?
ফুর্তি থাকবে না কেন, আমি তোর মতো মাঠে তো আর পড়ে থাকি না, আমার যখন যেখানে ইচ্ছা সেখানে যাই। খাওয়া দাওয়া খেলাধুলা মনের আনন্দে ঘুরে বেড়ায় নেই তো আমার কাজ।
খেলাধুলা ভালো, তবে জীবনটা তো শুধু খেলাধুলা নয়, বেঁচে থাকতে হলে কাজ কর্ম বিপদ আপদ এমনকি সিংহ বাঘ ভল্লুক এসব দুশ্মনের কথাও ভাবতে হবে।
কি যে বলিস তুই, এসব একদম বাজে কথা রে, বাঘ ভাল্লুক এরা আবার কোনো জানোয়ার নাকি? তুই কোনোদিন নিজ চোখে এদেরকে দেখেছিস?
না আমি দেখি নাই, তবে শুনেছি ওরা খুবই ভয়ঙ্কর।
একদম বাজে কথা, ওরা মোটেও ভয়ঙ্কর প্রাণী না। এই আজই তো আমি এক সিংহের সঙ্গে খেলা করে এলাম, হ্যাঁ, তার কান ধরে কামড় দিলাম, লেজ ধরে টানলাম, কই আমাকে তো কামড় দিল না। তুই বিশ্বাস না করলে আমার সঙ্গে চলে আয়, তুইও সিংহের সঙ্গে খেলা করতে পারবি।
শিয়ালের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না ছাগলটি। তারপরও মনে কৌতূহল জাগলো সিংহকে এক নজর দেখার। শিয়ালও ছাগলকে এই বলে লোভ দেখালো যে সিংহকে এক নজর দেখা মানে নিজেকে ধন্য করা, এর মাধ্যমে ছাগলের সম্মানও অনেক বেড়ে যাবে।
শিয়ালের চালাকি বুঝতে না পেরে সিংহকে দেখার ভয়ঙ্কর সিদ্ধান্তটি নিয়ে ফেলল ছাগল। বনের ভেতর গিয়ে ছাগল যেই সিংহকে দেখল অমনি ভয়ে তার হাতা শুকিয়ে গেল। সেখানেই থেমে গিয়ে ছাগলটি বলল,
শিয়াল ভাইয়া আমার ভীষণ ভয় করছে, আমি আর সামনে যাব না, আর যদি কোনো বিপদ আসে তাহলে সবাই আমাকেই দোষারোপ করবে, আর সিংহটি যদি অসুস্থই হয় তাহলে একটা অসুস্থ প্রাণীকে কষ্ট দেয়া মোটেই ঠিক হবে না।
শেষ পর্যায়ে এসে ছাগলকে বাগে আনা যাচ্ছে না দেখে শিয়াল খুব চিন্তায় পড়ে গেল। কিন্তু হতাশ না হয়ে আবার ছাগলকে ধোঁকা দেয়া শুরু করলো। শিয়াল বলল, তুই মিছে মিছে ভয় পাচ্ছিস, একটা অসুস্থ প্রাণী আমাদের কিছুই করতে পারবে না, তারপরও তুই যদি আমার সঙ্গে যেতে না চাস তাহলে এখানেই দাঁড়িয়ে থাক, আমি গিয়ে সিংহের সঙ্গে খেলা করে আসি, যদি দেখি সিংহ আমার সঙ্গে ভালো ব্যবহার করছে তাহলে আমি হুক্কা হুয়া ডাক দেওয়ার সাথে সাথেই চলে আসিস।
শিয়াল একথা বলে এগিয়ে গেল সিংহের কাছে, কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল,
মহারাজ খুব সাবধানে থাকবেন, খুব, আমি বহু ছল চাতুরি করে একটা ছাগলকে সাথে নিয়ে এসেছি, কিন্তু এখানে আসতে চাচ্ছে না, আমি এখন আপনার সাথে কিছু খেলতামাশা করব, আর আপনি ঘুমের ভান করে পড়ে থাকবেন, তাহলে দেখবেন ছাগলও এক্ষুনি চলে আসছে আপনার কাছে।
ছাগলের গোশত খাওয়ার লোভে বনের রাজা সিংহ শিয়ালের এই অন্যায়ী প্রস্তাব মেনে নিল। শিয়াল এ সময় সিংহের লেজ ও কান ধরে টানাটানি করতে লাগলো। তারপর সিংহের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক যেতে লাগলো। দূর থেকে ছাগল এসব দেখে খুব মজা পেল। এ সময় শিয়াল হুক্কা হওয়া ডাক দিতেই ছাগলটি ছুটে গেল সিংহের কাছে। ছাগল বলল, আমিও সিংহের কানের কাছে ভ্যা ভ্যা করব, কানে সুড়সুড়ি দেব এবং লেজে কামড় দেব।
তোর যা মনে চায় তাই কর, এমন সুযোগ তো আর পাবি নে।
ছাগল তখন খুশিতে এগিয়ে গেল সিংহের কাছে। কানে ভ্যা করে চিৎকার দিতেই সিংহ এক ঝটকায় ছাগলকে দুই থাপা দিয়ে ধরে ফেলল। এরপর সিংহ বলল, এই পুচকে ছাগল, লাজ সরমের মাথা খেয়েছিস নাকি? বেয়াদব বেহায়া ছোট লক্ষ্য থাকার, তুই যে অন্যায় করেছিস তাতে তোকে খেয়ে ফেলা আমার জন্য ফরজ।
সিংহের ধমক খেয়ে ছাগল কান্নাকাটি শুরু করে দিল। এখানে ডেকে আনা এবং বেয়াদবি করতে উৎসাহ দেওয়ার জন্য শিয়ালকে দোষারোপ করতে লাগলো, কিন্তু সিংহ কোনো কথাই শুনল না। সে হুঙ্কার দিয়ে বলল, তোর কোনো মাফ নাই, তোর আক্কেল বুদ্ধি থাকলে দলবল ছেড়ে শিয়ালের কথায় আমার সাথে খেলতামশা জুড়ে দিতি না। তুই ইচ্ছা না করলে শিয়াল তোকে জীবনেও আমার কাছে আনতে পারত না, তোর অপরাধের শাস্তি তোকে ভোগ করতেই হবে।
এই বলে ক্ষুধার্ত সিংহটি ছাগলের উপর ঝাঁপিয়ে পড়ল। ছাগল বুঝতে পারল শিয়ালের ধোঁকা আর নিজের বোকামির কারণেই তাকে সিংহের হাতে প্রাণ দিতে হচ্ছে।
বন্ধুরা, এই গল্প থেকে আমরা দুটি বিষয় শিখতে পারলাম। বিষয় দুটো হলো, কাউকে ধোঁকা দেয়া কিংবা প্রতারণা করা যেমন যাবে না, তেমনি প্রতারণার ফাঁদে পা দেওয়াও ঠিক হবে না। ধোঁকাবাজদের ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, তারা আল্লাহ ও ইমানদারকে ধোঁকা দিত অথচ তারা বুঝতে পারে না যে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের মুসলমানদের দলভুক্ত না।
বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি গান। একটা পেন্সিল শিরোনামের গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আমিরুল মোমিনীন মানিক, আর গেয়েছে সম্মানিত সাংস্কৃতিক সংগঠন শশাশের শিশুশিল্পী হিসাম, স্বাধীন, ইমন, তাহিয়া, জান্নাত ও জাইমা।
তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নেই রংধনুর আজকের আসর থেকে।
বাক্সের ভেতর পেন্সিল গুলো করে ঝগড়া খাটি, কোন কালারটা দেখতে কেমন, কোন কালারটা খাটি। একটা পেন্সিল, একটা পেন্সিল, একটা পেন্সিল লিখলো তখন আলিফ নাম হা, রঙের মালিক কেবল মহান আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, সুবগাতাল্লাহ, সুবগাতাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। দেখো মামা খল খুলিয়ে বলছে, দেখো বেশ, কালোর কারণে আল্লাহ দিলেন আলোর রেশ,
আল্লাহর সৃষ্টি এই পৃথিবী, আল্লাহর সৃষ্টি এই পৃথিবী, সুন্দর পরিপাটি, সুন্দর পরিপাটি, বাক্সের ভেতর পেন্সিল গুলো করে ঝগড়া ঝাটি, কোন কালারটা দেখতে কেমন, কোন কালারটা খাঁটি, একটা পেন্সিল, একটা পেন্সিল, একটা পেন্সিল লিখলো তখন আলিফ লাম হা, রঙের মালিক কেবল মহান আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, সুবগাতাল্লাহ, সুবগাতাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, চক ডাস্টার সবই এখন দিচ্ছে সুরে টান, ওই আকাশ রঙে রঙিন মহান প্রভুর দান, মহান প্রভুর দান, চক ডাস্টার সবই এখন দিচ্ছে সুরে টান, ওই আকাশ রঙে রঙিন মহান প্রভুর দান, মহান প্রভুর দান, আল্লাহর রংটা ধারণ করে, আল্লাহর রংটা ধারণ করে, চলো সামনে হাঁটি, চলো সামনে হাঁটি, বাক্সের ভেতর পেন্সিল গুলো করে ঝগড়া ঝাঁটি, কোন কালারটা দেখতে কেমন, কোন কালারটা খাঁটি, একটা পেন্সিল, একটা পেন্সিল, একটা পেন্সিল লিখলো তখন আলিফ লাম হা, রঙের মালিক কেবল মহান আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, সুবগাতাল্লাহ, সুবগাতাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা,
রংধনু আসর অনুষ্ঠানটি শুনলেন। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, আজ 7 ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, পিটার হাসের বিরুদ্ধে রাশিয়ার করা অভিযোগ পুরোপুরি মিথ্যা, যুক্তরাষ্ট্র, দৈনিক প্রথম আলো। বাংলাদেশের গার্মেন্টসে স্থায়িত্বে শ্রম অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, পিটার হাস, দৈনিক মানব জমিন। গাজা পরিস্থিতি মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অবস্থার কাছাকাছি, WHO, দৈনিক সংগ্রাম। সুষ্ঠু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, ডিবি হারুন, দৈনিক যুগান্তর। জাতীয় পার্টির সঙ্গে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে বলেছেন কাদের, দৈনিক যায় যাই দিন। কলকাতার শিরোনাম, মোদিজি বলে মানুষের থেকে দূরে সরিয়ে দেবেন না, আমি শুধুই মোদি, বলছেন প্রধানমন্ত্রী, দৈনিক সংবাদ প্রতিদিন। ওরা সবচেয়ে বড় পকেটমার, বিজেপিকে তীব্র আক্রমণ মমতার, দৈনিক আজকাল। চীনের বন্ধু শাসকের চাপ, পড়শি দেশ থেকে সেনা সরিয়ে নিতে হচ্ছে ভারতকে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশের নির্বাচনে বহুমুখী সংকট, ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের প্রকাশিত রিপোর্টে একথা বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন বলা হচ্ছে বহুমুখী সংকটে এই নির্বাচন?
আপনাকে ধন্যবাদ। ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন যে বক্তব্য দিয়েছে বা যে রিপোর্ট করেছে, তাতে নানা দিক ফুটে উঠেছে এবং এই দিকগুলো মোটেই অমূলক নয়। বাংলাদেশে এ মুহূর্তে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি অংশ নিচ্ছে না, তার সাথে আরও বহু সংখ্যক দল রয়েছে যারা নির্বাচনে অংশ না নিয়ে বিএনপির সাথে এই নির্বাচন বয়কটের আন্দোলন করছে। নির্বাচন বয়কটের আন্দোলন হচ্ছে যে কারণে, সেটি হচ্ছে এই যে, এই নির্বাচন ক্ষমতাসীন দলের তত্ত্বাবধানে যখন হবে, তখন আন্দোলনরত দলগুলোর অভিযোগ বা আশঙ্কা হচ্ছে যে এই নির্বাচন তখন আর সুষ্ঠু অবাধ হবে না এবং এই নির্বাচনে তাদের যে বিজয়ের সম্ভাবনা বা তারা যেরকম কাঙ্ক্ষিত ফলাফল করতে পারতো তা হবে না। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে যে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। এই প্রশ্নের জবাবে বিরোধী দলগুলো 2014 এবং 2018 সালের নির্বাচনের কথা বলছে, যেখানে ব্যাপকভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ। এটি শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিকভাবেও এই দুটি নির্বাচন প্রশ্নবিদ্ধ। এ অবস্থায় সংকটটা ধীরে ধীরে এমন পর্যায়ে গেছে যে এখন আর বাংলাদেশের এই রাজনৈতিক সংকট যা আপাতত দৃশ্যমান তাতে এমনটি বলার উপায় নেই যে আওয়ামী লীগ ভার্সাস বিএনপির দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে আমেরিকা এখন মারাত্মকভাবে জড়িয়ে গেছে এবং আমেরিকা যদিও বারবার বলছে সরাসরি তারা বিএনপিকে বা কোনো দলের পক্ষে অবস্থান নেয়নি, তাদের অবস্থান কোনো দলের পক্ষে নয়, কিন্তু তারা এই নির্বাচন ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি করার কথা বলে বাংলাদেশের উপরে ব্যাপকভাবে চাপ সৃষ্টি করেছে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে আমরা সেইভাবে তৎপরতা চালাতে দেখেছি এবং আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে হোয়াইট হাউসের বিভিন্ন ব্রিফিংয়ে একই কথা বলা হচ্ছে। আমেরিকা বিষয়টি নিয়ে এতটাই সিরিয়াস যে তারা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে এই নির্বাচন যদি অংশগ্রহণমূলক অবাধ এবং সুষ্ঠু করা না হয় তাহলে বাংলাদেশের সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে তারা ভিসা নিষেধাজ্ঞা দেবে, এমনকি বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে। এবং এই ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন মহলে এখন আলাপ আলোচনা চলছে যে বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে এবং তা মোকাবেলার উপায় কি।
জনাব সিরাজুল ইসলাম, জাতিসংঘ সনদের 99 নং ধারা অনুসরণ করে সংকট সমাধানের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানোর পর মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পদত্যাগ দাবি করেছে ইসরায়েল, কিভাবে দেখছেন বিষয়টিকে?
জি, জাতিসংঘ হচ্ছে সেই সংস্থা যার নিয়ন্ত্রণ মূলত পশ্চিমা বিশ্বের হাতে, বিশেষ করে আমেরিকার হাতে। আমেরিকা এখানে মূলত যাকে মহাসচিব হিসেবে চান তিনিই মহাসচিব থাকেন, মোটামুটিভাবে এটি ধরে নেওয়া যায় বলা যায়। এবং জাতিসংঘকে আমেরিকা যে তাদের নিজেদের মতো করে ব্যবহার করে তার নানা রকমের প্রমাণ রয়েছে। বহু জায়গায় আমেরিকার ইচ্ছাটাকেই বাস্তবায়ন করেছে জাতিসংঘ। তো সেই আমেরিকার সাথে ইহুদিবাদী ইসরায়েলের কী রকমের সম্পর্ক, কী রকমের ঘনিষ্ঠতা সেটা সারা বিশ্বের মানুষ জানে। আবার একথাও সারা বিশ্বের মানুষ জানতে পারছে যে গাজায় ইহুদিবাদী ইসরায়েল কী ধরনের বর্বরতা চালাচ্ছে। সেখানে খাদ্য নেই, পানি নেই, ওষুধ নেই, জ্বালানি নেই। এই যে প্রচণ্ড শীতকাল শুরু হচ্ছে, গাজার মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে, তাঁবু নেই ঠিক মতো, যে তাঁবু টাঙিয়েছে সেখানেও ইসরায়েল হয়তো বোমা মারছে। তো এই পরিস্থিতিতে যে কোনো মানুষের বিবেক জেগে ওঠার কথা, যে কোনো মানুষের বিবেক জেগে ওঠে। এই জায়গা থেকে হয়তো বিবেকের তাড়না থেকে হয়তো বা জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গাজায় যুদ্ধবিরতি চাইছেন এবং এই জন্য তিনি জাতিসংঘ সনদের 99 ধারা কার্যকর করার কথা বলেছেন। এটা নিরাপত্তা পরিষদের দায়িত্ব। যখন জাতিসংঘ মহাসচিব এই ধারা বাস্তবায়নের কথা বলেন তখন নিরাপত্তা পরিষদের উপরে সেটি বাস্তবায়ন করা দায়িত্ব হয়ে পড়ে। তো এইটুকুতেও ইসরায়েলের আর পছন্দ হচ্ছে না জাতিসংঘ মহাসচিবকে, যদিও জাতিসংঘ মহাসচিব তাদেরই লোক। এই যে জাতিসংঘ মহাসচিবকে পদত্যাগ করার কথা বলা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, এর মধ্য দিয়ে মূলত ইসরায়েল যে একটা চরম বর্বর, একটা স্বৈরতান্ত্রিক রক্তপিপাসু একটি দেশ এবং একটি সরকার, তার নতুন করে বলার অপেক্ষা থাকে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে জাতিসংঘ মহাসচিবের এই আহ্বানের মধ্য দিয়ে যদি 99 ধারা কার্যকর করা হয় তাহলে গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েল বাধ্য থাকবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, নামের পাশে জি বসিয়ে মানুষের থেকে দূরে সরিয়ে দেবেন না। তিন রাজ্যের ভোটে বিপুল জয়ের পর দলের নেতাদের কাছে আরজি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্য, আমি শুধুই মোদি, আমাকে মোদিজি বলে মানুষের থেকে দূরে সরিয়ে দেবেন না। তিন রাজ্যের বিপুল জয়ের পরও মুখ্যমন্ত্রী বেঁচে উঠতে পারেনি বিজেপি। বৃহস্পতিবার সংসদের সেন্ট্রাল হলে বিজেপির সংসদীয় দলের বৈঠকে তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে আলোচনা হওয়ার কথা, সেখানে উপস্থিত ছিলেন মোদি। দলীয় সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্য, তিন রাজ্য জয়ের কৃতিত্ব সার্বিকভাবে গোটা দলের। উল্লেখ্য, তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ের কৃতিত্ব অনেকেই দিচ্ছেন ব্র্যান্ড মোদিকে। প্রধানমন্ত্রী যেভাবে তিন রাজ্যে নিজেকে মুখ হিসাবে তুলে ধরেছেন তাতেই স্থানীয় নেতাদের ব্যর্থতা, স্থানীয় সব ইস্যু ছুড়ে ফেলা হয়েছে মনে করছে বিজেপিও। কিন্তু প্রধানমন্ত্রী এই জয়ে নিজের কৃতিত্ব দেখছেন না। তার বক্তব্য একটা সার্বিক প্রচেষ্টা, জয়ে সকলেই পরিশ্রম করেছেন। মোদী বলছেন তিনি মানুষের মধ্যেই থাকতে চান। তার বক্তব্য, আমাকে মোদীজি বলে মানুষের থেকে দূরে সরিয়ে দেবেন না, আমি শুধু মোদী। দৈনিক আজকাল লিখেছে, ক্ষমতায় আসার পরেই পূর্ব প্রতিশ্রুতি মতো কাজ শুরু করে দিয়েছিলেন প্রেসিডেন্ট। ভারতের পড়শি দেশে ক্ষমতার এই পালাবদল ভারতের জন্য খুব একটা স্বস্তির হয়নি। পালাবদলের পরে তার প্রভাব পড়তে শুরু করেছে দুই দেশের সম্পর্কে। দেশের মাটি থেকে সেনা সরিয়ে দিতে ভারতকে অনুরোধ করেছেন নতুন প্রেসিডেন্ট। কথা হচ্ছে মালদ্বীপ নিয়ে। সেখানে সদ্য ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মইজু। ভারতের দক্ষিণ পশ্চিমের এই দ্বীপরাষ্ট্র তারপরেই ভারতকে সেনা সরানোর কথা বলেছে। রোববার মইজু জানিয়েছেন তার অনুরোধে ভারত সাড়া দিয়েছে। মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে বেশ কিছু বিষয়ে ভারতের সঙ্গে সমঝোতার পথে হাঁটার বার্তাও দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। মইজুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। নিজের দপ্তরে বসে তাকে সেনা সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন। এবার সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিজয়ী হয় তাহলে তারা ন্যাটো সামরিক জোটের উপর হামলা চালাতে পারে, আর যদি এ ধরনের হামলা হয় তাহলে বিশ্বযুদ্ধ শুরু হবে যাতে মার্কিন সেনারা জড়িয়ে পড়বে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী আবারও ইহুদিবাদী ইসরায়েলের সামরিক অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গাজার প্রতিরোধ যোদ্ধা ও সাধারণ মানুষের প্রতি সমর্থন জানিয়ে হুতিরা এই হামলা চালাল। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নতুন করে $6,000 কোটি সরবরাহ সংক্রান্ত একটি প্রস্তাব আটকে দিয়েছে মার্কিন সিনেট। রাশিয়া গেলেন ইরানের প্রেসিডেন্ট। বিশেষ গুরুত্ব পাবে গাজা ইস্যু, রাফা সীমান্ত খুলে দিতে মিশরের প্রতি তেহরানের আহ্বান। দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থা নিয়ে ইসরায়েল বলছে IRGC বন্দীদের মুক্তির দাবিতে ইসরায়েল আবারও বিক্ষোভ। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট, এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সরকারকে। শ্রোতা বন্ধুরা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.